ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রংপুরের দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক কনিও হোসি হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অস্ত্রসহ তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
কয়েকজন ভারতীয় ব্যবসায়ী মামলা দায়ের করতে চলেছেন কোহিনুর হীরেটি ভারতে ফিরিয়ে আনবার লক্ষ্যে।
তাছাড়াও রয়েছে আইসিস ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অধ্যাপক আলী রিয়াজের মন্তব্য।
আমার কাছে মনে হয় যে সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা শুরু হয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব জরুরি, তার একটা রাজনৈতিক সমাধান খোঁজার জন্য।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন যে রাজধানী বাগদাদে শিয়া সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত এবং আরও অন্তত ৩২ জন আহত হয়েছে। ওই আক্রমণটি ঘটে প্রধানত শিয়া সদস্যভুক্ত ইরাকি সরকারের ছত্রছায়ায় গঠিত একটি দলের সেনা সদস্যের ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। এখনও ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি, তবে সন্দেহ করা হচ্ছে যে ইসলামিক স্টেট দলই আক্রমণটি চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে তারা কুখ্যাত ব্রিটিশ ইসলামিক স্টেট দলের জঙ্গি সদস্য জিহাদি জনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। বেশ কয়েকটি ভিডিও চিত্রে জিহাদি জনকে পশ্চিমা পণ বন্দীদের শিরশ্ছেদ করতে দেখা যায়। কর্মকর্তারা বলছেন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ওই কুখ্যাত জঙ্গি মোহাম্মদ এম ওয়াজি কিনা তা এখনও নিশ্চিত করেননি। ইসলামিক স্টেট দলের রাজধানী সিরিয়ার রাকায় ড্রোন হামলা চালালে বৃহস্পতিবার জিহাদি জন নিহত হয়। বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা হামলার ব্যাখ্যা দিয়ে বলেছেন যে সুস্পষ্টভাবেই এম ওয়াজি যখন গাড়ি করে যাচ্ছিল তখনই গাড়ি লক্ষ্য করে আক্রমণটি করা হয় এবং ওই জঙ্গি প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তিউনিশিয়ায় তার কূটনৈতিক সফরে বলেন কর্মকর্তারা বিমান আক্রমণের ফলাফল খতিয়ে দেখছে। লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৪৩ জন প্রাণ হারিয়েছেন। লেবাননে শুক্রবার দেশব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে বৃহস্পতিবারের হামলায় ২৩৯ জন আহত হয়েছে। ইসলামিক স্টেটের জঙ্গিরা অত্যন্ত জনবহুল বাণিজ্যিক এবং আবাসিক বুর্জ আল বার্জনে এলাকায় বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। ওই এলাকাটি হেজবোল্লা নিয়ন্ত্রিত এবং হেজবোল্লা বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করে। পুলিশ জানিয়েছে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে, তবে তৃতীয় আরেকজন আত্মঘাতী বোমারুর দেহ ধ্বংসস্তূপের ভেতরে পাওয়া যায়, যার কোমরের বেল্টে সেটা রাখা বোমাটি বিস্ফোরিত হয়নি। রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করার দাবি করেছে র্যাব। তবে আটককৃতদের স্বজনরা জানিয়েছেন অক্টোবরের প্রথম দিকে তাদের সাদা পোশাকধারীরা আটক করে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
রংপুরের দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক কোনিও হোসি হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অস্ত্রসহ তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। র্যাব বলছে গোপন সূত্রে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার শেষরাতে তাদের আটক করা হয়। স্থানীয় র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবু আলম দাবি করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয় ৫, ৭ এবং ১০ অক্টোবর তাদের রংপুর এবং রাজশাহী থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী উঠিয়ে নিয়ে যায়। আটক একজনের স্ত্রীর পক্ষ থেকে তখনই সংবাদ সম্মেলন করে তার স্বামীকে উঠিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছিল। জাপানি নাগরিক কোনিও হোসিকে ৩ অক্টোবর তিনজন মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা যুবক গুলি করে হত্যা করে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত থেকে ফেরত পাওয়া চাঞ্চল্যকর সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম। এ সম্পর্কেই আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
উলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াকে বুধবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের একদিন পর বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে ভারতে পালিয়ে যাওয়া সেদেশের কারাগারে আটক নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ভারত। এরপর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বেনাপোল সীমান্ত থেকে তাকে শুক্রবার নারায়ণগঞ্জে নিয়ে আসে। নূর হোসেনকে এরপর আদালতে হাজির করলে সাত খুনের মামলা এবং অপর ১১টি মামলায় আসামি করে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। সাত খুনের মামলায় ৩৫ জন আসামির মধ্যে নূর হোসেন ছাড়াও র্যাবের তিন কর্মকর্তা রয়েছেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে দুটি গাড়িতে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং অ্যাডভোকেট চন্দন সরকার সহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর অপহৃত ব্যক্তিদের লাশ ভেসে উঠে নারায়ণগঞ্জের উপকণ্ঠে শীতলক্ষা নদীতে।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে খুব শীঘ্রই বাস এবং পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করবে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর আরেকটি রিপোর্ট।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এই তথ্য জানিয়েছেন। গত জুনে এই চারটি দেশের মধ্যে বাস চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে বাংলাদেশ আরো সড়ক ও রেল যোগাযোগ স্থাপন এবং সেতু বন্ধন রচনা করতে চায়। এ লক্ষ্যে আসামের রাজধানী গুয়াহাটিতে একজন উপরাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একজন সহকারী রাষ্ট্রদূত যোগ দেবেন ভিসা ব্যবস্থা সহজীকরণের জন্য। পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ খাতে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা চলছে। ভারতের নুমালিনগর রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর হয়ে বাংলাদেশে ডিজেল আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে জলবিদ্যুৎ প্রকল্প যৌথভাবে নির্মাণ করা যায় কিনা তারও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
তুরস্কের সমুদ্র উপকূলবর্তী অবকাশ যাপন কেন্দ্র আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে G20 সম্মেলন। বিশ্বের ২০টি বিত্তশালী দেশের নেতারা ওই সম্মেলনে যোগ দেবেন। রবিবার থেকে G20 সম্মেলন শুরু হতে যাচ্ছে। বিশ্ব নেতারা অর্থনৈতিক, শুল্ক সহযোগিতা, অভিবাসন সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া হোলান্দ এবং চীনের প্রেসিডেন্ট জি জিনপিং সহ বিশ্বের আরও নেতারা G20 সম্মেলনে যোগ দেবেন। G20 দেশভুক্ত দেশগুলো ৮৫% অর্থনীতি, ৭৫% ব্যবসা বাণিজ্য এবং বিশ্বের ২/৩ জনগোষ্ঠীর জন্য দায়বদ্ধ। মায়ানমার সরকার এবং সামরিক বাহিনী সমর্থিত দেশগুলোকে অবাক করে দিয়েই মিয়ানমারের নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা NLD দলের নেত্রী অং সান সুচি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয়ী হয়েছেন। মায়ানমারের ইলেকশন কমিশন শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করে বলেছে যে NLD ৮০% ভোট পেয়েছে। ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এর উদ্বোধন করবেন খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চন। এ সম্পর্কেই আমাদের কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
রাত পোহালেই আগামীকাল ১৪ নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হতে চলেছে ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের উদ্বোধন করবেন অভিনেতা অমিতাভ বচ্চন। উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, মৌসুমি চট্টোপাধ্যায়, অভিনেতা অনিল কাপুর সহ হলিউডের বিশিষ্ট পরিচালকরাও। এবারে চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ প্রেক্ষাগৃহের বাইরে গিয়ে কলকাতার বিভিন্ন পার্কে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বখ্যাত সিনেমা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলচ্চিত্র উৎসবের উত্তাপকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানা গেছে। এবারে চলচ্চিত্র উৎসবে সিনেমার ঝুলিতে থাকছে প্রচুর পরিমাণে ভালো মানের বিদেশি ছবি, একই সাথে থাকছে দেশীয় বেশ কিছু ভালো ছবি সিরিজও। পরমাশিস খোসায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যেমনটি একটু আগেই আপনারা বিশ্ব সংবাদেই হয়তো শুনেছেন যে আইসিসের একজন শীর্ষস্থানীয় সন্ত্রাসী সদস্য ব্রিটিশ নাগরিক মোহাম্মদ এম ওয়াজি, যে জিহাদি জন নামেও পরিচিত, তাকে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই অঞ্চলে আইসিস দমনের প্রভাব ও প্রতিক্রিয়া এবং লেবাননে আইসিসে বোমা বিস্ফোরণ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ওহাইও স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে কিছুক্ষণ আগে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক আলী রিয়াজ, আজকের সম্ভবত সবচাইতে প্রধান খবর হচ্ছে পেন্টাগনের বিবৃতি অনুযায়ী আইসিসের একজন নেতা মোহাম্মদ এম ওয়াজি, যে জিহাদি জন নামেও পরিচিত, তাকে গতরাতে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে সিরিয়ার রাক্কা এলাকায় হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলছেন যে এই আক্রমণ আইসিসের একেবারে মূলে আঘাত এনেছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
দেখুন, আইসিসের যত শীর্ষ পর্যায়ের নেতাকেই এই ধরনের হত্যা করা হোক না কেন, তাতে সাংগঠনিকভাবে আইসিস নাটকীয়ভাবে দুর্বল হয়ে পড়বে এরকম আমি মনে করি না। এই ধরনের হত্যাকাণ্ড, অর্থাৎ যেগুলোর আইনগত ভিত্তিও খুব বেশি শক্তিশালী নয়, অত্যন্ত দুর্বল, সেগুলো যে খুব বেশি কার্যকর হয় তা আমার কাছে মনে হয় না। যদিও যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে আমরা অনুমান করতে পারি যে এই ধরনের হত্যাকাণ্ড পারস্পরিকভাবে ঘটে, কিন্তু যখনই ব্রিটিশ বা মার্কিন নাগরিকদের এরকম হত্যা করা হয় তার আইনগত ভিত্তির প্রশ্নটা থেকেই যায়। তাতেও বড় কথা যেটা, যেটা একজন ব্যক্তি বা একজন নেতা, যদি নেতা হিসেবে আমরা তাকে বিবেচনা করি, কতটা সাংগঠনিকভাবে দুর্বল হবে। আমি এরকম মনে করি না আর কি, যে এই একটা হত্যাকাণ্ডের ফলে আইসিসের একটা বড় রকমের দুর্বলতা প্রকাশিত হবে। দুর্বলতা হবে, নিঃসন্দেহ হবে যে কোনো ক্ষেত্রে, কিন্তু এটাকে যত বড় ভাবে দেখানো হচ্ছে আমি ঠিক তত বড় বলে মনে করি না।
প্রসঙ্গত আরেকটি কথা উঠে আসে, সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়া সাফল্য দাবি করেছে অনেক বেশি, যদিও সেটা নিয়েও বিতর্ক রয়েছে। জিহাদি জনের বিরুদ্ধে অভিযান যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অবস্থান কি সেখানে শক্তিশালী করবে?
কৌশলগত দিক থেকে এটার প্রচার মূল্য অনেক বেশি, যদিও যেমনটি আপনি বলেছেন যে আসলে এই যে দুই পক্ষ, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ একটি পক্ষ, অন্যদিকে রাশিয়া, যেভাবে আইসিসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং অভিযানগুলো কতটা সফল হচ্ছে দুই পক্ষই দাবি করছে, এবং সেগুলি আমরা বুঝতে পারবো আরো খানিকটা সময় গেলে, যখন যদি সত্যি সত্যি আইসিস দুর্বল হয়ে পড়ে এবং আইসিসের কার্যক্রম যদি সীমিত হয়ে পড়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, সাফল্য লাভ হচ্ছে। কিন্তু প্রচারের দিক থেকে হয়তো এই যে জিহাদি জন বলে যে ব্যক্তিটিকে চিহ্নিত করা হয়, তার মৃত্যু পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে অভিযান, সেই অভিযানের পক্ষে খানিকটা সাফল্যের দাবির সপক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে। কিন্তু এটাকে প্রতিযোগিতা হিসেবে না দেখাই ভালো, কারণ শেষ পর্যন্ত এই সমস্ত অভিযানে যেমন সন্ত্রাসীরা নিহত হয়, পাশাপাশি কিন্তু নাগরিকরা নিহত হয়। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই মুহূর্তে কেবলমাত্র এই ধরনের সামরিক অভিযানের মধ্য দিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। আমি বলছি না যে আইসিসের সঙ্গে কোন রকম রাজনৈতিক সমাধান করতে হবে, কিন্তু আইসিস তৈরি হওয়ার যে রাজনৈতিক পরিস্থিতি, সেগুলি মোকাবেলা না করলে শুধুমাত্র সামরিক অভিযান দিয়ে কতদূর পর্যন্ত, কত সময় ধরে এটা অব্যাহত রাখা যাবে, সে বিষয়ে আমার মনে যথেষ্ট সংশয় রয়েছে।
কিন্তু পাশাপাশি রাশিয়াও তো সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
হ্যাঁ, দুই পক্ষের ক্ষেত্রেই একই বিষয়, যেটা হচ্ছে যে শুধুমাত্র সামরিক অভিযানের মধ্য দিয়ে যে সমাধান হবে তা নয়, ইতিমধ্যে সিরিয়া পরিস্থিতি নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা হচ্ছে সেটা একটা দিক, পাশাপাশি হচ্ছে ইরাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ইসলামিক স্টেট বা আইসিসের উত্থান ঘটেছে, সেগুলিও মোকাবেলা করা দরকার, এবং সেগুলো রাজনৈতিক প্রশ্ন, কিন্তু সেগুলোকে কেবলমাত্র সামরিক প্রশ্ন বলে বিবেচনা করলে হবে। সামরিক একটি দিক আছে, আবারও বলি, সামরিক একটি দিক নিঃসন্দেহে আছে, আমি সেটাকে ছোট করছি না বা তার গুরুত্বকেও খাটো করছি না, কিন্তু কেবলমাত্র সামরিক অভিযানের মধ্যে দিয়ে সমাধান করা যাবে বলে আমি তো মনে করি, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি কারণগুলোকে মোকাবেলা করছেন, ততক্ষণ পর্যন্ত হয়তো এই গোষ্ঠীকে এই মুহূর্তে মোকাবেলা করলেন, 2 বছর পরে, 6 মাস পরে, 9 মাস পরে আরেকটি গোষ্ঠীর উত্থান ঘটবে না তার কোন নিশ্চয়তা কিন্তু নেই, এবং সেটা আমরা সিরিয়ার ক্ষেত্রে দেখেছি, আমরা সেটা ইরাকের ক্ষেত্রেও দেখি। এই আমার কাছে মনে হয় যে সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা শুরু হয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব জরুরি, তার একটা রাজনৈতিক সমাধান খোঁজার জন্য, পাশাপাশি ইরাকে যে সমস্ত কারণে ICC-র উত্থান ঘটেছে সেগুলো মোকাবেলা করা দরকার জরুরি।
এদিকে আরেকটি খবর এসছে, সেটা আমরা জানি যে সন্ত্রাসী গোষ্ঠী ISIS দায় স্বীকার করেছে লেবাননে জোড়া বোমা বিস্ফোরণের। আপনার কি মনে হয় কিছুদিন আগে ISIS-এর একজন নেতা এবং আরো কিছু সন্ত্রাসীকে দক্ষিণ লেবাননের ফিলিস্তিনি শিবির থেকে গ্রেপ্তার করার জন্য এটা কেবল একটা প্রতিশোধমূলক হামলা, নাকি লেবানন সরকারের দুর্বলতা ও খানিকটা অকার্যকারিতার জন্য সুযোগ নিচ্ছে ISIS?
ISIS এই মুহূর্তে ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় তাদের ক্ষেত্র প্রসারণের চেষ্টা করবে, এবং বিশেষ করে লেবাননে তাদের উপস্থিতি যদি আমরা দেখতে পাই তাতে বিস্মিত হওয়ার কোনো কারণ, তার কারণ হচ্ছে হেজবুল্লাহ প্রত্যক্ষভাবে এর সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ ISIS এর বিরুদ্ধে যে অভিযান, এবং সিরিয়ায় আসলে যে সমস্ত গোষ্ঠীগুলো আসাদের সরকারের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে যে অভিযান সেখানে হেজবুল্লাহর উপস্থিতি রয়েছে, ফলে তারা এবং বিশেষ করে ISIS যে হেজবুল্লাহর বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে তাতে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। আমরা লেবাননের ইতিহাস থেকে জানি যে তাদের সম্পর্ক খুব ভঙ্গুর এবং একটা ফ্রেজাইল সিচুয়েশন সবসময় সেখানে থেকেছে, সেই পরিস্থিতিতে ISIS তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কিভাবে মোকাবেলা করা, সেটা মোকাবেলা করার ক্ষেত্রে আসলে যে কেবলমাত্র লেবাননের মধ্যে লেবাননের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিলেই হবে না, বারবার সেটা খেয়াল করতে হবে যে মূলের সমাধান করা যাচ্ছে কিনা, এবং অবশ্যই লেবাননের ক্ষেত্রে এগুলোর সংশ্লিষ্টতার কারণে এই আশঙ্কা আসলে আগের চেয়ে অনেক বেশি।
সংশ্লিষ্ট আরেকটি বিষয় হচ্ছে যে লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম বলছে হামলাকারীদের মধ্যে 2 জন ছিল ফিলিস্তিনি এবং 1 জন সিরীয়। ISIS এর সঙ্গে ফিলিস্তিনি কারো সংশ্লিষ্টতার মধ্যপ্রাচ্যের সংকটকে কি আরো জটিল করে তুলতে পারে?
আমার কাছে তা মনে হয় না, কারণ এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে হবে, অর্থাৎ 2 একজন ব্যক্তি যদি ফিলিস্তিনি, 2 একজন ব্যক্তি ISIS এর সঙ্গে যুক্ত হয় তাহলে ফিলিস্তিনি জনগোষ্ঠীর সমর্থন তাদের প্রতি রয়েছে আমি তা মনে করি না, তার কোনো প্রমাণ আমাদের কাছে এখন পর্যন্ত অন্তত পক্ষে। এই যেমন ধরুন যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, একজন জিহাদি জন ব্রিটিশ যদি যায় তার অর্থ কি এই যে সমস্ত ব্রিটিশ জনগোষ্ঠী তার প্রতি সমর্থন রয়েছে, ফলে এই 1-2 জন ফিলিস্তিনি যুক্ত থাকাকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না এই বিবেচনা থেকে যে এটা আসলে ফিলিস্তিনি জনগোষ্ঠীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নয়, এটা বিচ্ছিন্নভাবে একজন বা একাধিক ব্যক্তি যুক্ত হতেই পারে। ইউরোপ থেকে অনেকে গিয়ে যুক্ত হয়েছেন, এমনকি এশিয়ার কোনো কোনো দেশ থেকে অভিযোগ রয়েছে যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও এই ধরনের পরিস্থিতিতে যুক্ত হয়েছেন এবং তাদেরকে সামরিক অভিযানের মধ্যে দিয়ে নিহত করার ঘটনাও আছে, ফলে আমার কাছে এটাকে ওই মাত্রায় দেখার কোনো কারণ আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হতে পারে রাশিয়া, কারণ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এর অভিযোগ রাশিয়ার ক্রীড়াবিদদের জন্য রাষ্ট্র সমর্থিত ডোপিং কর্মসূচি রয়েছে। লন্ডন থেকে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক হেনরি রিজওয়েল এর প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
জেনিভার শান্তিপূর্ণ পরিবেশে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াদা যেন নতুন এক ভূমিকম্পের মাধ্যমে বিশ্বের ক্রীড়া জগতের ভিত কাঁপিয়ে দিয়েছে। সংস্থাটির অভিযোগ, খেলোয়াড়দের জন্য রাশিয়ার বহু বছর ধরে রাষ্ট্রসমর্থিত ডোপিং কর্মসূচি রয়েছে। কমিশনের প্রধান ডিক পাউন্ড এই সব অভিযোগের বিষয়ে বললেন,
আমরা ঘটনাটি ঢেকে ফেলার লক্ষণ খুঁজে পেয়েছি। আমরা পরীক্ষাগারে নমুনা ধ্বংস এবং টাকার বিনিময়ে শক্তিবর্ধক ঔষধ খাওয়ানো হচ্ছে কিনা তা গোপন করার নমুনা পেয়েছি।
ডিক পাউন্ড বললেন, রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা FSB অ্যান্টি ডোপিং ল্যাবরেটরিতে উপস্থিত ছিল এবং রাশিয়া এটা তার রাষ্ট্র দ্বারা সরাসরি ভীতি প্রদর্শন করা এবং হস্তক্ষেপের একটি ব্যাপকতর প্যাটার্নের অংশ হিসেবেই করেছে। কমিশনের ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়াকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে কিনা এ প্রসঙ্গে কমিশন প্রধান ডিক পাউন্ড বললেন,
এর ফলে রিওতে 2016 সালে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকের দৌড়ঝাঁপে রাশিয়ার কোনো ক্রীড়াবিদ নাও থাকতে পারে। আমি আশা করি তারা বুঝতে পারবে যে এখন সময় পরিবর্তনের এবং তারা সে পরিবর্তনগুলো করবে।
মস্কোর ক্রীড়ামন্ত্রী এই অভিযোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। 2012 সালে লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকের পদক তালিকায় আপনাদের মনে থাকতে পারে রাশিয়ার অবস্থান ছিল দ্বিতীয় আর প্রথম হয়েছিল যুক্তরাষ্ট্র। পাউন্ড বললেন ওই অলিম্পিকটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন IAAF এর গৃহীত অবাধ নীতির মনোভাব দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সংস্থাটির নবনির্বাচিত প্রধান সেবাস্টিয়ান কো খেলাধুলাকে পরিচ্ছন্ন করার কথা বলেছেন, তবে তিনি একথাও স্বীকার করেন যে সেই পথ হবে সুদীর্ঘ।
I've asked my council to convene on Friday this week. We will review what they have said and then we will look at the next steps.
আমি চলতি সপ্তাহেই কাউন্সিলের বৈঠক ডেকেছি। তারা যা বলেছে তা আমরা পর্যালোচনা করব এবং এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নিব, যার মধ্যে নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত থাকতে পারে।
ক্রীড়া ইতিহাসবিদ ফিলিপ পার্কার বলেন IAAF কাউন্সিলের 27 জন সদস্য রয়েছেন যারা সবাই নামী দামি ব্যক্তিত্ব এবং তাদের হাতেই রাশিয়ার ভাগ্য এখন নির্ধারণ করা হবে। তিনি বললেন,
These people are big figures in athletics and they have been charged with looking at what they're going to do, what their response will be.
এই সদস্যরা ক্রীড়াঙ্গনের নামিদামি ব্যক্তিত্ব এবং তারা অভিযোগ খতিয়ে দেখার পরেই তাদের প্রতিক্রিয়া কি হবে তা ঠিক করবেন।
বার্কার আরো বলেছেন, যখন সেবাস্টিয়ান কো IAAF এর প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি রাশিয়াকে নিষিদ্ধ করতে যাচ্ছেন, উত্তরে তিনি জবাব দিয়েছিলেন কি জানেন, কখনো বলো না কখনো নয়। ওদিকে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো তিনি ওয়াদার কাছে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা যদি কোনো একটা পথ নির্দেশিকা দেয় তাহলে রাশিয়া সেটা অনুসরণ করবে এবং তারা তাদের যেসব ব্যবস্থা বর্তমানে রয়েছে তা পরিবর্তন পরিশোধন করবে। এবং এ থেকে রাশিয়ার মনোভাব এটাই প্রকাশ করছে যে তারা রিও অলিম্পিকে যাতে যোগদান করা থেকে বঞ্চিত না হয় সেই চেষ্টাই তারা চালিয়ে যাবে এবং এর জন্যই যে কোনো পরিশুদ্ধি অভিযান তারা চালাতে সম্মত।
শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা। এনটিভিতে প্রচারিত ভয়েস অফ আমেরিকা সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো আমেরিকা অনুষ্ঠানের প্রচার সময় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শুক্রবারের পরিবর্তে শনিবার রাত 11:20 এবং তার রবিবার বিকেল 4:35 পুনঃপ্রচারিত হবে। দেখার আমন্ত্রণ রইল। এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরাখবর। সঙ্গীত আমাদের জীবনে এনে দেয় আনন্দ, আর সঙ্গীতের মূর্ছনাও যে অসুস্থ মানুষের জীবনে প্রশান্তি এনে দিতে পারে তারই এক উদাহরণ শার্লি রোজ। সে কথাই এখন আমরা শুনব সেলিম হোসেন এবং শেগুফতা নাসরিন কুইনের কাছ থেকে।
শার্লিন রোজ 20 বছর ধরে প্রতি শুক্রবার ওয়াশিংটনের সিবলি হাসপাতালের লবিতে বসে পিয়ানো বাজান। তিনি বলেন, অন্যদের তার সঙ্গীতের ধারায় শরিক করে নিজের জীবনটাকেই তিনি বাঁচিয়েছেন।
আমি 1991 সালে আমার স্বামীকে হারিয়েছি। তারপর 5 বছর আমার জীবন ছিল শূন্য, বিষণ্ণতা আমাকে গ্রাস করছিল। তখন ভাবলাম যদি অন্যকে সাহায্য করি তাহলে নিজেকেই সাহায্য করা হয়। সেই চিন্তাধারা থেকেই সিবলিতে এসে পিয়ানো বাজানো শুরু।
রোজ 6 বছর বয়স থেকে পিয়ানো বাজানো শুরু করেছেন, প্রায় নিজে নিজেই শিখেছেন। কোনো সুর একবার শুনলেই তার মনে গেঁথে যায়। সিবলি হাসপাতালের ভলান্টিয়ার কর্মসূচির পরিচালক ম্যারিয়ান মোনেক রোজকে হাসপাতালে পেয়ে খুবই খুশি।
তার পিয়ানো বাজানো, তার দক্ষতা সবার জন্য এক অনাবিল আনন্দ বয়ে আনে। কেবল রোগী নয়, তাদের পরিবার পরিজন, আমাদের সব কর্মী, সবার জন্য আনন্দের।
সিবলি ল্যাবরেটরির ম্যানেজার অনিতা মাতেরো প্রতিদিনই রোজের পিয়ানো শোনার জন্য সময় করে নেন।
আমার ক্লান্তি, রক্তচাপ সব কমে যায়। আমাকে যে কত সাহায্য করে বলা যায় না।
সন্ড্রা স্নাইডার একজন রোগী, তিনি রোজের কাছে কৃতজ্ঞ।
যখন এখানে আসছিলাম বেশ নার্ভাস ছিলাম। ভোরবেলায় উঠে এখানে আসা এবং যখনই রোজকে পিয়ানো বাজাতে দেখলাম আমার সব উদ্বেগ উৎকণ্ঠা যেন উধাও হয়ে গেল। তার সুর আমার হাসপাতালে আসার দুশ্চিন্তা দূর করে দিল।
অনেকদিনের স্বেচ্ছাকর্মী অ্যান ইটনারের রোজকে না দেখলে মনটা যেন ভালো লাগে না।
তার সুর মনে করিয়ে দেয় আপনি অন্যকে সাহায্য করছেন, ভালো কিছু করছেন, তাই আমি মনে করি এটাই জীবনের সার্থকতা।
এতদিন পরে রোজ খুশি যে তিনি আজও মানুষকে খুশি করতে পারছেন।
যখনই আমি মানুষকে সাহায্য করি তখন মনে হয় আমার স্বামী আমার পাশে আছেন এবং বলছেন খুব ভালো কাজ করছো।
শার্লি রোজ মনে করেন তার স্বামী এই কাজের জন্য গর্ববোধ করতেন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ইরাকি কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানি শুক্রবার ঘোষণা করেছেন যে কুর্দি সেনারা ইসলামিক স্টেট জঙ্গিদের কাছ থেকে সিনজার এলাকা দখল করে নিয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিরা এক বছরের ওপরে ওই এলাকাটির নিয়ন্ত্রণ দখল করে রেখেছিল। ওদিকে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন যে রাজধানী বাগদাদে শিয়া সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত, আরও অন্তত ৩২ জন আহত হয়েছে। ওই আক্রমণটি ঘটে প্রধানত শিয়া সদস্যভুক্ত ইরাকি সরকারের ছত্রছায়ায় গঠিত একটি দলের সেনা সদস্যের ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে তারা কুখ্যাত ব্রিটিশ ইসলামিক স্টেট দলের জঙ্গি সদস্য জিহাদি জনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। বেশ কয়েকটি ভিডিও চিত্রে জিহাদি জনকে পশ্চিমা পণবন্দীদের শিরশ্ছেদ করতে দেখা যায়। কর্মকর্তারা বলছেন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ওই কুখ্যাত জঙ্গি মোহাম্মদ এম ওয়াজি কিনা তা এখনও নিশ্চিত করেননি। ইসলামিক স্টেট দলের রাজধানী সিরিয়ার রাকায় ড্রোন হামলা চালালে বৃহস্পতিবার জিহাদি জন নিহত হয়। লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৪৩ জন প্রাণ হারিয়েছেন। লেবাননে শুক্রবার দেশব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে বৃহস্পতিবারের হামলায় ২৩৯ জন আহত হয়েছেন। ইসলামিক স্টেটের জঙ্গিরা অত্যন্ত জনবহুল বাণিজ্যিক এবং আবাসিক বুর্জ আল বারজেনে এলাকায় বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। ওই এলাকাটি হেজবোল্লা নিয়ন্ত্রিত এবং হেজবোল্লা বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাসাদ আল আসাদকে সমর্থন করে। ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে কয়েকজন ভারতীয় ব্যবসায়ী মামলা দায়ের করেছে। রানীর মুকুট থেকে কোহিনুর হীরাটি ভারতে ফেরোচ্ছে, এই সম্পর্কেই গৌতম গুপ্তের প্রতিবেদন।
ব্রিটিশ শাসক লর্ড ডালহৌসি ১৮৫০ সালে কোহিনুর হীরেটি ভারত থেকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার পর থেকে সেটি শোভা পেয়ে আসছে ব্রিটেনের রাজা রানীর মুকুটে। এখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্রিটেন সফরে, ঠিক তখনই সেখানকার কয়েকজন ভারতীয় ব্যবসায়ী মামলা দায়ের করতে চলেছেন কোহিনুর হীরেটি ভারতে ফিরিয়ে আনবার লক্ষ্যে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অবশ্য বলেছেন তা সম্ভব নয়, বাঞ্ছনীয়ও নয়। মধ্যযুগে অন্ধ্রপ্রদেশের কোলুর খনি থেকে এই হীরেটি খুঁড়ে পাওয়ার সময় প্রথমে এটির ওজন ছিল ৭৩৯ ক্যারাট বা সে সময়কার সবচেয়ে বড় হীরে। কেটে পালিশ করতে করতে এখন কোহিনুরের ওজন দাঁড়িয়েছে মাত্র ১০৬ ক্যারাট। নানা রাজা মহারাজার হাত ঘুরে হীরেটি দিল্লির শাসকদের হাতে চলে যায় একসময়। কিন্তু নাদির শাহের ভারত আক্রমণের সুবাদে কিছুদিন কোহিনুর চলে গিয়েছিল ইরানেও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মায়ানমার সরকার এবং সামরিক বাহিনী সমর্থিত দলগুলোকে অবাক করে দিয়েই মিয়ানমারের নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি দলের নেত্রী অং সান সুচির সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয়ী হয়েছেন। মায়ানমারের ইলেকশন কমিশন শুক্রবার নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নেলসন লোপস, এবং আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.